অজ্ঞানাতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি স্বপদান্তিকম্। বন্দে অহং শ্রীগুরো শ্রীযুত পদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথান্বিতং ত্বং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং। শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণা ললিতা শ্রী বিশাখান্বিতং চ। নমস্তুতে ব্যাস বিশাল বুদ্ধে ফুল্লারবিন্দায় তপত্র নেত্র জেনা ত্বয়া ভারত তৈল পূর্ণা প্রজ্জ্বালিত জ্ঞানময়া প্রদীপ ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মনিধয়ে বাসিষ্ঠায় নমো নমঃ। যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তুন্নন্তি দিব্যৈস্তবৈ বেদৈ সাঙ্গ পদক্রমোপনিষদৈ গায়ন্তি যং সামগা। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনো যস্যান্তং ন বিদুসুরাসুরগণা দেবায় তস্মৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ সমস্ত বেদের সারমর্ম দুটি ধারায় প্রকাশিত হয়েছে তার একটি হচ্ছে ভগবত গীতা এবং অন্যটি হচ্ছে শ্রীমদ্ ভাগবত ভগবদ গীতা আর শ্রীমদ ভাগবত ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা আর ভগবানের সম্বন্ধীয় বাণী শ্রীমদ ভাগবত ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং সমস্ত বেদের সারাতিসার বিশ্লেষণ করেছেন যেই সম্পর্কে গীতা মাহাত্ম্যে বলা হয়েছে সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা গীতা দুগ্ধামৃতম মহা উপনিষদ রূপী গাভীকে গোপাল কৃষ্ণ দহন করলেন অর্জুন রূপী বৎসকে নিমিত্ত করে আর সেই উপনিষদ রূপী গাভী থেকে যে দুগ্ধামৃত নিঃসৃত হল তা হচ্ছে ভগবদ গীতা এবং সেই ভগবদ গীতায় গীতার মূল উদ্দেশ্য বা সমস্ত বেদের মূল উদ্দেশ্য বিশ্লেষণ করে ভগবান স্বয়ং বললেন বেদৈশ্চ সর্বৈ অহমেব বেদ্য সমস্ত বেদের মধ্যে একমাত্র বেদ্য বা জ্ঞাতব্য বিষয় হচ্ছে আমি অর্থাৎ শ্রীকৃষ্ণ সমস্ত বেদের উদ্দেশ্য সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানিয়ে দেওয়া গীতায় ভগবান নিজেই নিজের স্বরূপ বিশ্লেষণ করলেন এবং গীতার যেখানে শেষ হল সেখান থেকে শুরু হল শ্রীমদ্ ভাগবতে ভগবান নিজে নিজের কথা বলছেন তাই স্বাভাবিকভাবেই তার সংকোচ হয়েছে। তাই তিনি স্পষ্ট করে তিনি নিজের পূর্ণ মহিমা ব্যক্ত করেননি। কিন্তু শ্রীমৎ ভাগবতে যেখানে ভগবানের ভক্তেরা ভগবানের মহিমা কীর্তন করছেন, সেখানে তারা কোন রকম বাধা, কোন রকম সংকোচ করেননি। পক্ষান্তরে তারা মুক্ত কণ্ঠে ভগবানের মহিমা কীর্তন করে গেছে। গীতার যেখানে শুরু সেখানে ভাগবতের, গীতার যেখানে সমাপ্তি সেখানে ভাগবতের শুরু, সেই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে এই যে গীতায় ভগবত গীতায় ভগবানের অন্তিম উপদেশ হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সমস্ত ধর্ম, তথাকথিত যত সমস্ত ধর্ম, সেই সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও। কেননা প্রকৃত ধর্ম হচ্ছে ভগবানের শরণাগত হও। ভগবানের শরণাগতি ব্যতীত যে সমস্ত তথাকথিত ধর্ম সেগুলি ধর্ম নয়, সেগুলিকে বলা হয়েছে কৈতব ধর্ম। এবং সেই চৈতন্য চরিতামৃততে সে সম্বন্ধে বলা হচ্ছে, পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলে ভাগবতে কহে তাহা পরিপূর্ণ ছলে। পৃথিবীতে যত কিছু ধর্ম নামে চলছে সেগুলি ভাগবতে বলা হচ্ছে সেগুলি ছলনায় পরিপূর্ণ, কপটতায় পরিপূর্ণ। তাই ভাগবতের প্রথম শ্লোকেই বলা হচ্ছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র পরম নির্মৎসরানাম শতাম, বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন উন্মূলনাম। শ্রীমৎ ভগবদ গীতায় শেষ কথা ভগবান বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। সমস্ত তথাকথিত ধর্ম ত্যাগ করে কেবল আমার, মাম একম, কেবল আমার শরণাগত হও। আর শ্রীমৎ ভাগবতের প্রথম শ্লোকে কি বলা হচ্ছে, ধর্ম প্রজ্জিত কৈতব অত্র। এই যে কৈতব ধর্ম বা কপট ধর্ম বা ছল ধর্ম যত কিছু রয়েছে সেগুলি যখন সম্পূর্ণরূপে পরিত্যাগ করা হয় তখনই নির্মৎসরানাম সতাম, তখনই মানুষ সম্পূর্ণরূপে নির্মৎসর হয়। নির্মৎসর মানে সম্পূর্ণরূপে মাৎসর্যবিহীন, মাৎসর্য শূন্য, সম্পূর্ণরূপে ঈর্ষাহীন হন, অর্থাৎ তার হৃদয় তখন সম্পূর্ণরূপে নির্মল হয়। মানুষ যখন তথাকথিত কপট ধর্মগুলি পরিত্যাগ করে, অর্থাৎ এই জড়জগৎকে ভোগ করার জন্য এবং জড়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তথাকথিত যে সমস্ত ধর্ম, সেই সমস্ত ধর্মগুলি যখন মানুষ সম্পূর্ণরূপে পরিত্যাগ করে, তখনই তিনি সৎ বা সাধু পদবাচ্য হন। নির্মৎসরানাম শতাম, হৃদয় সম্পূর্ণরূপে নির্মল না হলে, সম্পূর্ণরূপে নির্মৎসর না হতে পারলে সাধু হওয়া যায় না। সাধু হচ্ছেন তিনি যার হৃদয় সম্পূর্ণরূপে নির্মল, এবং তখনই তিনি সাধু পদবাচ্য হন, এবং তখনই তিনি বেদং বাস্তবমাত্র বস্তু, তখনই তিনি সেই যে বাস্তব বস্তু ভগবানকে জানতে পারে। এবং তার ফলে কি হয়, তাপত্রয় শিবদং তাপত্রয়ন উন্মূলনম, তখনই তিনি সম্পূর্ণরূপে অন্তরে প্রশান্তি অনুভব করেন, এবং তখনই তিনি সম্পূর্ণরূপে জড়জগতে ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হন। শিবদং তাপত্রয়ন উন্মূলনম, যে ত্রিতাপ দুঃখ জড়জগতের তা সমূলে উৎপাটিত হয়, এবং সেইটি হচ্ছে শ্রীমৎ ভাগবত। শিবদং তাপত্রয়ন উন্মূলনম, এবং সেই ভাগবত কে দিয়েছেন, মহামুনি ব্যাসদেব। তিনি লিপিবদ্ধ করে গেছেন, ব্যাসদেব কলিযুগের আগমন দর্শন করে এবং কলিযুগের মানুষের দুর্দশা দর্শন করে ব্যাসদেব প্রথমে বেদ বিভাগ করলেন, বেদ বিভাগ করার পর ব্যাসদেব বেদের অঙ্গ প্রণয়ন করলেন, তারপরে উপনিষদ পুরাণ আদি এবং ভারতের ইতিহাস বা পৃথিবীর ইতিহাস রূপ মহাভারত রচনা করার পর তিনি বেদান্ত প্রণয়ন করলেন। কিন্তু সেই বেদান্ত সূত্র রচনা করার পরেও বা বেদান্ত সূত্র প্রদান করার পরেও ব্যাসদেবের হৃদয় শান্ত হল না, তার হৃদয়ের চাঞ্চল্য দূর হল না। তখন ব্যাসদেবের শ্রী গুরু পাদপদ্ম শ্রীল নারদ মুনি এসে তাকে নির্দেশ দিলেন, বললেন, ব্যাস, তুমি তো সেই পরমেশ্বর ভগবানের নির্মল যশ কীর্তন করনি, তুমি অনেক কিছু লিখেছ, বেদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করে এবং বেদান্ত সূত্র তুমি প্রণয়ন করেছ, কিন্তু সেই যে পরমেশ্বর বেদ যাকে জানাতে চাইছেন, সেই যে পরমেশ্বর ভগবান, তাকে তো তুমি স্পষ্টরূপে জানাওনি। তখন নারদ মুনি তাকে চতুশ্লোকী ভাগবত অর্থাৎ চারটি শ্লোকের মাধ্যমে ভাগবতের মূল তত্ত্বটি প্রদান করেন এবং তা থেকে ব্যাসদেব শ্রীমৎ ভাগবত রচনা করেন। এবং সেই যে ভাগবত, সেই ভাগবত ব্যাসদেবের ব্যাসদেব কৃত ভাগবত, ব্যাসদেবের সুযোগ্য পুত্র শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ যখন প্রায়োপবেশনে তার অন্তিম সময়ের প্রতীক্ষা করছিলেন, তখন তাকে শোনান এক মহতী সভায়, যেই সভায় পৃথিবীর কেবল পৃথিবীরই নয় এই ব্রহ্মাণ্ডের সমস্ত মনীষীরা সমবেত হয়েছিলেন। সেই সভায় শুকদেব গোস্বামী যে শ্রীমৎ ভাগবত শোনান, সেই শ্রীমৎ ভাগবত শ্রবণ করার সৌভাগ্য হয়েছিল সুত গোস্বামীর। এবং তার কিছুকাল পরে যখন কলিযুগের ভয়ঙ্কর অবস্থা দর্শন করে চিন্তাশীল মনীষীরা বা ঋষিরা নৈমিষারণ্যে সমবেত হয়ে এই কলিযুগের মানুষদের উদ্ধারের পথ খুঁজছিলেন এবং সেই সূত্রে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, সেই সভায় তারা সুত গোস্বামীকে অনুরোধ করেন জীবনের প্রকৃত উদ্দেশ্য বর্ণনা করতে। তারা সুত গোস্বামীকে অনুরোধ করেছিলেন কেননা সুত গোস্বামী সমস্ত বেদ শাস্ত্রে পারঙ্গত, তিনি মনীষী, বিচক্ষণ, তত্ত্বদ্রষ্টা এবং আত্মদ্রষ্টা। তাই তারা তাকে অনুরোধ করেছিলেন, তয়া খলু পুরাণানি সেতি হাসানি চানাঘ ধর্মশাস্ত্রানি অধিত ধর্মশাস্ত্রাক্ষ অধিতানি ধর্মশাস্ত্রানি আখ্যাত্তান্না পথিতানি ধর্মশাস্ত্রানি জানন্তু। তারা বলেছিলেন যে আপনি তয়া খলু পুরাণানি সেতি হাসানি চানাঘ, আপনি সমস্ত পুরাণ, সমস্ত ইতিহাস, সমস্ত ধর্মশাস্ত্র সর্বতোভাবে হৃদয়ঙ্গম করেছেন, তাই আপনি জানেন জীবের যথার্থ মঙ্গল হয় কিসে। তখন সেই মহতী সভায় সুত গোস্বামী পুনরায় শ্রীমৎ ভাগবত শুনিয়েছিলেন যা তিনি শুকদেব গোস্বামীর কাছে পূর্বে শ্রবণ করেছিলেন। এই ভাগবত আবার দুই প্রকার, একটি ভাগবত হচ্ছে গ্রন্থ ভাগবত, আরেকটি হচ্ছে ভক্ত ভাগবত। এই গ্রন্থ ভাগবত বা শাস্ত্র ভাগবত অনুসারে যারা আচরণ করেন, যারা জীবন যাপন করেন, তারা হচ্ছেন ভক্ত ভাগবত। এবং সেই ভক্ত ভাগবত রূপে ভগবান স্বয়ং অবতীর্ণ হন। দ্বাপরে শ্রীকৃষ্ণ তার পরম ঐশ্বর্যমণ্ডিত, পরম মাধুর্যমণ্ডিত ব্রজলীলা বিলাস করলেন জীবের কল্যাণের জন্য। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবহু তাহারও স্বরূপ। শ্রীকৃষ্ণের যত লীলা রয়েছে তার মধ্যে তার যে নরলীলা অর্থাৎ মনুষ্যরূপী লীলা, সেইটি হচ্ছে সর্বোত্তম। এবং এই নরবপু হচ্ছে তার স্বরূপ, ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ হচ্ছে তার দ্বিভুজ শ্যাম সুন্দর রূপ। সেই স্বরূপে তিনি চিৎজগতের সর্বোচ্চ স্থান গোলক বৃন্দাবনে তার ভক্তদের সঙ্গে নিত্যলীলা বিলাস করেন। সেই স্বরূপে তিনি ব্রহ্মার এক দিনে অর্থাৎ 2000 চতুর্যুগে একবার আসেন এই পৃথিবীতে। অর্থাৎ সত্য, ত্রেতা, দ্বাপর এবং কলি এই চারটি যুগের সমন্বয়ে একটি দিব্য যুগ, এবং সেই সহস্র দিব্য যুগে ব্রহ্মার এক দিন, এবং সেই অনুসারে ব্রহ্মার এক রাত্রি। অর্থাৎ 2000 দিব্য যুগ বা চতুর্যুগে ব্রহ্মার এক দিন এক রাত্রি, তার মধ্যে ভগবান তার স্বরূপে একবার আগমন করেন অষ্টবিংশতি চতুর্যুগে। সেই লীলে, সেই আবির্ভাবেই তিনি তার বৃন্দাবন লীলা প্রকাশ করেন, ব্রজলীলা প্রকাশ করেন। এবং সেই লীলার পরবর্তী, সেই দ্বাপরের পরে যে কলিযুগ, সেই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভক্তরূপে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভু যে লীলা করে গেছেন সেইটি হচ্ছে পরিপূর্ণ ভাগবত লীলা। শ্রীমৎ ভাগবতে যা বর্ণিত হয়েছে ভক্তরূপে শ্রী চৈতন্য মহাপ্রভু তা আচরণ করে গেছে। ভগবান স্বয়ং দ্বাপরে ভগবদ গীতা গান করার মাধ্যমে, ভগবদ গীতার মাধ্যমে তার স্বরূপ প্রকাশ করলেন, এবং তার পরবর্তী কলিতে সেই ভগবানই স্বয়ং বলে গেলেন যে সেই কৃষ্ণ হচ্ছেন ভগবান। দ্বাপরে কৃষ্ণ নিজে এসে বললেন আমি ভগবান, আর কলিতে সেই শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে বলে গেলেন ওই কৃষ্ণ হচ্ছেন ভগবান। এবং সেইভাবে এই কলিযুগের মানুষকে শিক্ষা দিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু কিভাবে ভগবত ভক্ত হতে পারে। কেননা এই কলিযুগ কপটতায় পরিপূর্ণ, এই কলিযুগে ধর্মের নামে অধর্মের আচরণ প্রবলভাবে প্রকাশ পায়। এই কলিযুগ হচ্ছে অধর্মের যুগ। এই যুগে ধর্মকে বিদায় দিয়ে কলি তার সখা অধর্মকে প্রতিষ্ঠা করে বা করতে চায়। তাই ভগবান স্বয়ং সংকীর্তন যজ্ঞের মাধ্যমে সেই কলির প্রভাবকে প্রতিহত করে। সেই উদ্দেশ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। আজকে সেই ভাগবত আলোচনার সূত্রে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাই আলোচনা করব। সেই আলোচনার শুরুতে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে একটি গান সকলে মিলে গাইব। আপনারা আশা করি গানের অনুলিপিটি পেয়েছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি ভক্তরূপে এসেছেন, এবং তিনি এই বঙ্গেরই নবদ্বীপ অঞ্চলে শ্রীধাম মায়াপুরে অবতীর্ণ হয়ে লীলা বিলাস করেন। নবদ্বীপ হচ্ছে নটি দ্বীপ, অন্তর্দ্বীপ নামক মায়াপুরকে বেষ্টন করে একটি পদ্মের আকারে আটটি দল বা আটটি পাপড়ি তার চারপাশে, মাঝখানে কর্ণিকার পদ্মের আর তার চারপাশে আটটি পাপড়ি। সেই আটটি পাপড়ি হচ্ছে আটটি দ্বীপ, আর মাঝখানে অন্তর্দ্বীপ বা মায়াপুর। সেই নটি দ্বীপের একটি দ্বীপ হচ্ছে গোদরুম, এবং সেই গোদরুম কাননের কুঞ্জের বিধু বা চন্দ্র হচ্ছেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তাই তিনি বলছেন, যদি তে হরি পাদ সরোজ সুধা, যদি তুমি শ্রী হরির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের সুধা অমৃত আস্বাদন করতে চাও, পরিহৃত্য গৃহং কলি ভাবময়ম, যে কলির ভাবে পূর্ণ বা কপটতা ছলনা পাপাচারে পরিপূর্ণ এই যে কলিযুগের প্রভাব সমন্বিত যে গৃহ, সেই গৃহের আসক্তি পরিত্যাগ করে ভজ গোদরুম ও কানন কুঞ্জ বিধু, গোদরুম রূপ কাননের কুঞ্জের বিধু বা চন্দ্রের ভজনা করো, অর্থাৎ শ্রী চৈতন্য চন্দ্রের ভজনা কর। তারপরে তিনি বলছেন, ধন যৌবন জীবন রাজ্য সুখম নাহি নিত্যম অনুক্ষণ নাশ পরম, ধন যৌবন জীবন এগুলি কোনটি নিত্য নয়, এ সবকটি অনিত্য। আমাদের ধন চিরকাল থাকবে না, আমাদের যৌবন চিরকাল থাকবে না, আমাদের জীবনও চিরকাল থাকবে।
গোরা গুণ গাও শুনি, গোরা গুণ গাও শুনি, বহু পুণ্য ফলে সোপহু মিলল প্রেম পরশ, বহু পুণ্য ফলে শোভু মিলল প্রেম পরশ, গোরা গুণ গাও শুনি। অখিল জীবে এশোক সাগর নয়ন নিমেষে শোষে, অখিল জীবের শেষক সাগর নয়ন নিমেষে শোষে, সে প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে, গোরা গুণ গাও। অরুণ নয়নে বরুণয়ালয় করুণায় নিরীহণে, মধুরয়ালাপে আখরে আখরে সুধাধারা বরিষণে, গোরা গুণ গাও। প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু, প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু, বাসুদেব কহে শত ধারা বহে মেরু সিঞ্চিত জনু, গোরা গুণ গাও শুনি, গোরা গুণ।
শ্রী চৈতন্য মহাপ্রভুর আরেকটি নাম হচ্ছে গৌরাঙ্গ। তাকে আদর করে সকলে ডাকে গোরা, গৌরচন্দ্র বা গোরাচাঁদ। বাসুদেব ঘোষ বলছেন, গোরা গুণ গাও শুনি। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন কর। তিনি বহু পুণ্য ফলে জীব সেই চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেছে এবং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নিমেষের মধ্যে সমস্ত জীবের দুঃখের অবসান করেন। অখিল জীবের এশোক সাগর নয়ন নিমেষে শোষে, এক নিমেষের মধ্যে তিনি যে সমস্ত মানুষের দুঃখ রূপ যে ভব সমুদ্র, সেই সমুদ্র তিনি শোষণ করে নেন। অখিল জীবের এশোক সাগর নয়ন নিমেষে শোষে, ওই প্রেমলেশ পরশ না পেলে পরাণ জুড়াবে কিসে। সেই যে কৃষ্ণ প্রেম শ্রী চৈতন্য মহাপ্রভু দান করেছেন, সেই প্রেমের লেশ কণিকা যদি আমরা লাভ করতে না পারি, তাহলে আমাদের প্রাণ জুড়াবে কি করে। অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে, তার রক্তিম কৃষ্ণ প্রেমে তার চক্ষু দুটি আরক্তিম, এবং সেই চোখ দুটি যেন বরুণের আলয়, সেই চোখ থেকে অনর্গল ধারায় অশ্রু ঝরে পড়ছে, তাই তা যেন বরুণের আলয়। এবং সেই চোখ, সেই নয়নে তিনি করুণাপূর্বক কৃপাপূর্বক সব জীবের প্রতি দৃষ্টিপাত করছেন। অরুণ নয়নে অরুণ নয়নে বরুণ আলয় করুণায় নিরীক্ষণে, এবং তিনি মধুর আলাপে আখরে আখরে সুধা ধারা বরিশানে, তিনি তার শ্রীমুখ থেকে যে বাণী নিঃসৃত হচ্ছে তার প্রতিটি অক্ষর যেন অমৃতের ধারা বর্ষণ করছে। প্রেমে ঢল ঢল পুলকে পুরল আপাদ মস্তক তনু, তিনি কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমানন্দে তার শ্রী অঙ্গ, তার প্রতিটি অঙ্গ পুলকিত। আপাদ মস্তক তনু, তার পা থেকে মাথা পর্যন্ত তার সর্বাঙ্গ প্রেমে পুলকিত। বাসুদেব কহে শতধারা বহে সুমেরু সিঞ্চিত জন। বাসুদেব ঘোষ বলছেন যে সেই সুমেরু পর্বত সদৃশ যে সোনার অঙ্গ, সেই অঙ্গ থেকে শত শত ধারায় অমৃত নিঃসৃত হচ্ছে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যে কে তা ভক্তের দৃষ্টিতে বা ভক্তের মাধ্যমে অথবা ভক্তের কৃপা ছাড়া কখনো হৃদয়ঙ্গম করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়ে এই বাংলাদেশকে এবং সমগ্র বাঙালি জাতিকে ধন্য করে গেছেন। দাপরে শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, তাই বৃন্দাবন হচ্ছে ধাম। কিন্তু এই কলিযুগে শ্রীকৃষ্ণের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাভূমি হচ্ছে নবদ্বীপ। অতএব এই কলিযুগে ভগবান এসেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এবং তার ধাম হচ্ছে নবদ্বীপ। যারা সেই নবদ্বীপের কাছে রয়েছেন তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনেক কাছে রয়েছেন। আজ থেকে 500 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু এইখানে এই ভাষাতেই ভগবানের মহিমা কীর্তন করে সারা ভারতকে কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কেবল কৃষ্ণ প্রেমে সারা ভারতকে উদ্বুদ্ধই করেননি, তিনি সারা ভারতকে কৃষ্ণ প্রেমের বন্যায় প্লাবিত করেছিলেন। সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর স্বরূপ এবং শিক্ষা হৃদয়ঙ্গম করার মধ্যেই নিহিত রয়েছে আমাদের পারমার্থিক সার্থকতা। শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা ব্যতীত, শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হৃদয়ঙ্গম না করা পর্যন্ত মানুষ শ্রীকৃষ্ণের পূর্ণ মহিমা হৃদয়ঙ্গম করতে পারবে না। তাই বাসু ঘোষী গিয়েছেন, শ্রীল বাসুদেব ঘোষ বলছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দেহে। যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে আমি কিভাবে আমার দেহ ধারণ করতাম, আমি কিভাবে প্রাণ ধারণ করতাম। যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে রাধারও মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। যদি শ্রী চৈতন্য মহাপ্রভু না আসতেন তাহলে কৃষ্ণ প্রেমের যে অবধি শ্রীমতী রাধানারায়ণীর মহিমা এই জগৎকে কে জানাত। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে শ্রীমতী রাধারানীর তত্ত্ব পূর্ণরূপে প্রকাশিত হয়নি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান সেটি অধিকাংশ লোকেরই অজ্ঞাত ছিল। অধিকাংশ মানুষই, বিশেষ করে যারা ভক্ত, তারা মনে করতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন বিষ্ণুর অবতার। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন যে কৃষ্ণ অবতার নন, শ্রীকৃষ্ণ হচ্ছেন অবতারই, সমস্ত অবতারের অবতারই, সমস্ত অবতারের উৎস। এটা কি শ্রী চৈতন্য মহাপ্রভুর মন গড়া কথা? না, শ্রীমদ্ ভাগবতে ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করে বলা হল যে সমুদ্র থেকে যেমন অসংখ্য নদী নিঃসৃত হয়ে পুনরায় সেই সমুদ্রেই এসে মিলিত হয়, ঠিক তেমনি ভগবানের থেকে এই অসংখ্য অবতারেরা প্রকাশিত হচ্ছে। কিন্তু এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই যে অবতার, এরা সকলে হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ এবং অংশের অংশ কলা, কিন্তু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ব্রহ্মসংহিতাতে তার আরো বিস্তৃত বিশ্লেষণ আমরা পাচ্ছি। ব্রহ্মসংহিতার 5ম অধ্যায় শুরুতেই বলা হচ্ছে, ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম ঈশ্বর ভগবান এবং তার শ্রী অঙ্গ, তার শ্রী বিগ্রহ সৎ চিৎ আনন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি গোবিন্দ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। সর্বকারণের বলতে বোঝানো হচ্ছে যে অবতারদেরও তিনি হচ্ছেন কারণ, সর্বকারণ কারণ। কৃষ্ণের থেকেই সমস্ত অবতারেরা প্রকাশিত হচ্ছেন কিভাবে তাও শ্রীমদ্ ভাগবতেই বর্ণিত হয়েছে। শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলদেব বলরাম, সেই বলরাম থেকে আদি চতুর্বুহ বাসুদেব শঙ্করসন প্রদ্যুম্ন অনিরুদ্ধ দ্বারকার, সেই মূল শঙ্করসন থেকে প্রকাশিত হচ্ছেন সমস্ত বৈকুণ্ঠের নারায়ণগণ, এবং এই নারায়ণের অংশ হচ্ছেন বৈকুণ্ঠের শঙ্করসন, বৈকুণ্ঠের চতুর্ভুহের শঙ্করসন। তার থেকে প্রকাশিত হচ্ছেন কারণদোকসাই বিষ্ণু, সেই কারণদোকসাই বিষ্ণু থেকে প্রকাশিত হচ্ছেন গর্ভদোকসাই বিষ্ণু, এবং সেই গর্ভদোকসাই বিষ্ণু থেকে প্রকাশিত হচ্ছেন ক্ষীরদোকসাই বিষ্ণু। এইভাবে সমস্ত তত্ত্ব বর্ণিত হয়ে হলেও শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আবির্ভাবের পূর্বে এই তত্ত্ব পূর্ণরূপে প্রকাশিত হয়নি মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে। সেই ব্রহ্মসংহিতাতেই, ব্রহ্মসংহিতা মানে হচ্ছে, ব্রহ্মসংহিতা হচ্ছে ব্রহ্মার বর্ণনায় যে কৃষ্ণের মহিমা প্রকাশিত হয়েছে, ব্রহ্মা নিজে যে কৃষ্ণের মহিমা বর্ণনা করেছেন তা হচ্ছে ব্রহ্মসংহিতা। সেই ব্রহ্মসংহিতাতেই বলা হচ্ছে, ব্রহ্মা বলছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠান নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরমঃ পুমাঞ্জ গোবিন্দম আদিপুরুষং তমহং ভজাম। রামাদি মূর্তিষু, রাম নৃসিংহ বরাহ কূর্ম আদি যে লীলা অবতার বা বিভিন্ন অবতারেরা, রামাদি মূর্তিষু কলা নিয়মে না তিষ্ঠান, তারা হচ্ছেন সেই কৃষ্ণের অংশের অংশ। নানা অবতারম অকরোদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবত পরম পুমাঞ্জ। সে পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং তার থেকেই রাম নৃসিংহ বরাহ কূর্ম আদি অবতারেরা প্রকাশিত হয়েছেন। অতএব কৃষ্ণ অবতার নন, তিনি হচ্ছেন অবতারী। সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ। সেই অবতারদের সঙ্গে কৃষ্ণের তাহলে কি পার্থক্য রয়েছে? না, পার্থক্য নেই। কৃষ্ণই সেই বিভিন্ন অবতার, এবং সেই অবতারেরাও সকলেই কৃষ্ণ। কেশব ধৃত নরহরি রূপ কেশব ধৃত মীন শরীর কেশব ধৃত বুদ্ধ শরীর কেশব ধৃত দাসরথি রূপ কেশব ধৃত কলকি শরীর। এইভাবে কেশবই, কৃষ্ণই এই সমস্ত রূপগুলি ধারণ করছে। তাহলে পার্থক্যটি কিরকম সেটিও ব্রহ্মসংহিতায় এইভাবে বর্ণিত হয়েছে যে দীপার্চিরেব দশান্তরম অভ্যুপেত্যা দীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যস্তাদৃগেব হি চ বিষ্ণু তয়া বিভাতি গোবিন্দম আদিপুরুষম তমহং ভজাম। ব্রহ্মা বিশ্লেষণ করছেন যে একটি দীপ থেকে যেমন অন্য দীপ জ্বালানো হয়, এবং অন্য দীপগুলি জ্বালানোর পরে সেই দীপগুলিও প্রথম দীপটির মতোই কিরণ বিতরণ করে, ঠিক তেমনি ভগবানের বিভিন্ন অবতারেরাও পূর্ণ শক্তি সমন্বিত, তবে আদি দীপ বা আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। তো এইভাবে কৃষ্ণের তত্ত্ব যদিও শাস্ত্রে বর্ণিত হয়েছে, কিন্তু সেই কৃষ্ণের তত্ত্ব পুরোপুরিভাবে প্রকাশিত হয়নি। আর হলেও শ্রীমতী রাধারানীর তত্ত্ব সম্পূর্ণরূপে গোপন ছিল। এমনকি শ্রীমদ্ ভাগবতে যেখানে সরাসরিভাবে কৃষ্ণের মহিমা কীর্তিত হয়েছে, সেখানেও শ্রীমতী রাধারানীর মহিমা বর্ণিত হলেও রাধারানীর নাম প্রত্যক্ষভাবে বা সরাসরিভাবে সুখদেব গোস্বামী উচ্চারণ করেন। তিনি বলেছেন, কৃষ্ণ যখন রাসলীলায় ১৬,০০০ গোপিকাদের সঙ্গে নৃত্য করছিলেন, তখন দুই দুই গোপীর মধ্যে এক একজন কৃষ্ণ ছিলেন। কিন্তু সেই যে গোপীদের মণ্ডলী যেখানে কৃষ্ণ নাচছেন, তার মাঝখানে এক কৃষ্ণ একজন গোপিকার সঙ্গে নাচছেন। এবং শুধু তাই নয়, সেই গোপিকাটির যখন অভিমান হল, যখন মান হল, তখন সেই গোপিকাটি যখন সেই রাসমণ্ডলী ছেড়ে চলে গেলেন, তখন শ্রীকৃষ্ণ সেই ১৬,০০০ গোপিকাদের ত্যাগ করে সেই গোপিকাটির অন্বেষণে চললেন। তাহলে এইভাবে আমরা বুঝতে পারছি যে সেই গোপিকাটি কোনো বিশেষ গোপিকা, এবং তিনি কে? তিনি হচ্ছেন অনয়া রাধিত। সুখদেব গোস্বামীর বর্ণনায় অনয়া রাধিত নুনাম হরে ঈশ্বর, যে অনয়া রাধিত, আরাধনায় যিনি বিশেষ পটু, আরাধনায় বা কৃষ্ণের সেবায় যিনি অত্যন্ত পারদর্শী, সবচাইতে পারদর্শী, তিনি হচ্ছেন সেই গোপিকা। অতএব সেই অনয়া আরাধিতা থেকে আসছে রাধা। এইভাবে যে পরোক্ষভাবে সুখদেব গোস্বামী শ্রীমতী রাধারানীর পরিচয় শ্রীমৎ ভাগবতে প্রদান করেছেন, তাই রাধারানীর মহিমা চিরকাল গোপন ছিল। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসে সেই শ্রীমতী রাধারানীর মহিমা ব্যক্ত করে গেছে, প্রকাশ করে গেছে। তাই তিনি বলছেন, প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানাত কে। তারপর তিনি বলছেন সেই মহিমাটি কিরকম, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। এই যে মধুর মাধুর্য লীলা সমন্বিত বা মাধুর্য রসমণ্ডিত যে বৃন্দাবন, মধুরিমায় মণ্ডিত যে বৃন্দাবনে ব্রজগোপিকাদের বড়জ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার, সেই ব্রজলীলায় প্রবেশ করার শক্তি কার হতো এবং সেই লীলায় প্রবেশ করার অধিকার কে দিতেন। তাই কৃষ্ণ স্বয়ং এসেছেন শ্রীমতী রাধারানীর ভাব এবং শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে। সেই যে রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি সমন্বিত কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্যাম সুন্দর, গৌর সুন্দর হয়েছেন কারণ তিনি শ্রীমতী রাধারানীর গৌরাঙ্গীর গৌর বর্ণ অবলম্বন করে সেই গৌর বর্ণের দ্বারা তিনি তার শ্যাম বর্ণ আচ্ছাদিত করে এসেছেন, আর তার অন্তরে শ্রীমতী রাধারানীর মহাভাব প্রকাশিত। তাই রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ যখন এলেন, সেই কৃষ্ণই হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর এইভাবে আসার কারণটিও বর্ণিত হয়েছে। বলা হচ্ছে কৃষ্ণের তিনটি বিষয়ে জানবার লোভ হয়েছে। সেই তিনটি বিষয় কি? শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ, শ্রীমতী রাধারানীর প্রেমের মহিমা কিরকম, শ্রী রাধায়া প্রণয় মহিমা কিদৃশ বানৈ বাসাদ্য জেনাদ্ভূত মধুরিমা কিদৃশ বা মদীয়। আর আমার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে যে জন্য শ্রীমতী রাধারানী আমার প্রতি আকৃষ্ট হয়, এবং সৌখ্যাঞ্চাস্য মদনুভবত, আমাকে ভালোবেসে, আমাকে অনুভব করে শ্রীমতী রাধিকা কি সুখ আস্বাদন করে। এই তিনটি বিষয়ে কৃষ্ণের জানবার লোভ হয়েছে এবং রাধারানীর ভাব অবলম্বন না করলে তো এটি জানা যাবে না, তাই তিনি রাধারানীর ভাব অবলম্বন করে এলেন। সেই যে রাধা ভাব দুটি সুবলিতা, সেই কৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার মধ্যে কোনো পার্থক্য নেই, কৃষ্ণ শক্তিমান আর শ্রীমতী রাধিকা তার শক্তি, লাদিনী শক্তির মূর্তিমতি প্রকাশ। যেই সূত্রে শক্তি এবং শক্তিমান অভেদ, সেই সূত্রে রাধা এবং কৃষ্ণ অভিন্ন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি, শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়রূপী প্রেমরূপী লাদিনী শক্তির মূর্তিমতি প্রকাশ। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানব অপি ভুবি পুরা দেহ ভেদাঙ্গত। রাধা কৃষ্ণ এক হলেও পূর্বে তারা ভিন্ন দেহ ধারণ করেছে, দুই হয়েছিল, এক তত্ত্ব দুই হয়েছে। ভুবি পুরা দেহ ভেদং গত চৈতন্যাক্ষং প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তং রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। যে সেই রাধারানী এবং কৃষ্ণ যারা পূর্বে দুই তনু গ্রহণ করেছিলেন, তারা সম্প্রতি আবার একীভূত হয়েছেন। সেই তাদের যে একীভূত রূপ, তাদের যে দুই আবার এক হয়ে যাওয়ার যে রূপ, সেটি কি? রাধা ভাবদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণস্বরূপম। শ্রীমতী রাধারানীর ভাব এবং শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি সমন্বিত যে কৃষ্ণ, তিনিই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধারানীর ভাব মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সেই মহাভাব ভাব স্বরূপিণী যে রাধারানী, তার ভাব নিয়ে যখন কৃষ্ণ এলেন, তার মানে রাধারানী পূর্ণরূপেই কৃষ্ণের সঙ্গে একীভূত হয়ে এলেন এবং তিনিই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এবং তিনি এসে রাধা ভাবে বিভাবিত কৃষ্ণ, তিনি রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ নিজে হা কৃষ্ণ হা কৃষ্ণ, রাধার ভাব নিয়ে তিনি আস্বাদন করছেন রাধারানীর প্রেমের মহিমা কিরকম, তার মধ্যে কি এমন মাধুরিমা রয়েছে যে জন্য শ্রীমতী রাধারানী তার প্রতি আকৃষ্ট হন, এবং তাকে অনুভব করে শ্রীমতী রাধারানী কি সুখ আস্বাদন করে। তাই সেই কৃষ্ণই বলছেন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, ব্রজেন্দ্র নন্দন বিনা ফাটে মর্ম। যে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে সেই ব্রজেন্দ্র নন্দনের অদর্শনে, সেই কৃষ্ণই কৃষ্ণ ভক্ত হয়ে এসেছেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু, এবং এইভাবে রাধাভাবে বিভাবিত হয়ে তিনি যে কৃষ্ণ প্রেম, যেই কৃষ্ণ প্রেম ব্রহ্মারও দুর্লভ, শিবেরও দুর্লভ, এমনকি নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মীরও দুর্লভ, সেই ব্রজ প্রেম তিনি কোনো যোগ্যতার অযোগ্যতার বিচার না করে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে দান করছেন। তাই বাসুদেব ঘোষ বলছেন যে বড়জ যুবতী ভাবেরও ভকতি সকতি হইত কার। শ্রীকৃষ্ণের প্রেয়সী যে ব্রজগোপিকা, ব্রজগোপিকাগণ, ব্রজ যুবতীগণ, তাদের যে ভাবের ভকতি, ভাব ভক্তি, রাগাত্মিকা ভক্তি, সেই ভক্তিতে প্রবেশ করার সাধ্য কার ছিল, শক্তি কার ছিল? তাই তিনি বলছেন, গাও গাও পুন গৌরাঙ্গেরও গুণ সরল করিয়া মন, এ ভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। সেই চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করো, হৃদয়কে নির্মল করে, হৃদয়কে স্মরণ করে মহাপ্রভুর মহিমা কীর্তন করো, মহাপ্রভুর অনুগত হও, মহাপ্রভুর ভক্ত হও এবং মহাপ্রভুর যশ কীর্তন করো, মহিমা কীর্তন করো। কেননা এ ভবসাগরে এমনও দয়াল না দেখিয়ে একজন, যে এই ভবসমুদ্রে এরকম দয়ালু তো আর কাউকে দেখতে পাই না। তাই ভগবান যখন ভক্তরূপে আসেন তখনই তার কৃপার পূর্ণ প্রকাশ হয়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলা হয়েছে মহাবদান্য। শ্রীল রূপ গোস্বামী বলছেন, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরত্বিশেন। আমি সেই মহাবদান্য শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করি, কেননা তিনি কৃষ্ণ স্বয়ং, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসে কৃষ্ণ প্রেম বিতরণ করেছেন, যেই প্রেম কেবল এই জগতেই নয় চির জগতেও দুর্লভ। সেই সূত্রে কত কৃষ্ণ প্রেম যে কত দুর্লভ তা একটি সংক্ষিপ্ত ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি। লক্ষ্মীদেবী যখন ব্রজগোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কথা শুনলেন, তখন তারও বাসনা হয়েছিল কৃষ্ণের ব্রজলীলায় প্রবেশ করার। তার সেই বাসনা তিনি যখন ব্যক্ত করেছিলেন, তখন শ্রী হরি তাকে বলেছিলেন যে তুমি যদি সেই ব্রজলীলাতে প্রবেশ করতে চাও তাহলে ব্রজ গোপীদের আনুগত্যে তোমাকে সেখানে প্রবেশ করতে হবে। কেননা ব্রজগোপিকাদের আনুগত্য ছাড়া বা ব্রজবাসীদের আনুগত্য ছাড়া ব্রজে প্রবেশ করা সম্ভব নয়। ব্রজে প্রবেশ করার একমাত্র উপায় হচ্ছে ব্রজবাসীর অনুগত হয়ে, অর্থাৎ বৃন্দাবনে কৃষ্ণের যারা নিত্য পার্ষদ, নিত্য সহচর সহচরী, তাদের অনুগত হয়ে কেবল ব্রজে প্রবেশ করা যায়। লক্ষ্মীদেবী বললেন, আমি তো তোমার রানী, এখন রানী তো কারোর কাছে মাথা নত করতে পারে না, কারোর অনুগত হতে পারে না, তাহলে আমি কিভাবে সেই রানী, তোমার রানী হয়ে আমি কিভাবে এই ব্রজগোপিকাদের কাছে মাথা নিচু করব। নারায়ণ বললেন, তাহলে তুমি ব্রজে প্রবেশ করতে পারবে না। তখন লক্ষ্মীদেবী কঠোর তপস্যা শুরু করলেন। অবশেষে কৃষ্ণ তার কাছে এসে জিজ্ঞাসা করলেন, লক্ষ্মী তুমি কেন এইভাবে তপস্যা করছ? লক্ষ্মী যখন তার মনের কথা তাকে বললেন, তখন কৃষ্ণ তার সেই মনোবাঞ্ছা পূর্ণ করলেন। কিভাবে? লক্ষ্মীদেবীকে তার বক্ষে ধারণ করলেন, আর না কৃষ্ণের বক্ষে বিরাজ করছেন যে লক্ষ্মীদেবী, তিনি হচ্ছেন শ্রীবৎস। শ্রীবৎস রূপে লক্ষ্মীদেবী কৃষ্ণের বক্ষে স্থান লাভ করে ব্রজলীলায় প্রবেশ করেছে। এমনই দুর্লভ এই বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলা। আর সেই যে ব্রজ প্রেম কৃষ্ণের প্রতি, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে যে ভক্তি, সেটি অত্যন্ত দুর্লভ হলেও শ্রী চৈতন্য মহাপ্রভু সেটি এসে বিতরণ করে গেছে। তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে নিত্যানন্দ প্রভু তার সেই প্রচার কার্যের প্রধান সহচর, এবং নিত্যানন্দ প্রভু যিনি স্বয়ং বলরাম, তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে অনুরোধ করছেন, যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরির ধান মনীষম, তত ব সংসারাম্বুধি তরণ দায় ময়ী লগে, ইদং বাহু স্ফোটই রটতি রটয়ঞ্জ প্রতিগৃহং, ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি। তিনি সকলকে বলছেন, যথেষ্টং রে ভ্রাত কুরু হরিহরির ধান মনীষম, ভাইসব তোমরা কেবল হরিনাম করো, তাহলে তত ব সংসারাম্বুধি তরণদায় মই লগে, তাহলে আমি তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করার দায়িত্বভার গ্রহণ করব। তত ব সংসারাম্বুধি তরণদায় মই লগে, এবং ইদং বাহুস্ফোটই রটতি রটয়ঞ্জ প্রতিকৃতি। এইভাবে তিনি দুহাত তুলে আনন্দে বিহ্বল হয়ে তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে তিনি এইভাবে অনুরোধ করছেন, ভাই সব হরিনাম করো, তাহলে আমি তোমাদের এই সংসার সমুদ্র থেকে পার করার দায়িত্বভার গ্রহণ করব। তারই অনুবাদে লোচনদাস ঠাকুর বলছেন, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। নিত্যানন্দ রায়, নিত্যানন্দ প্রভু, তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, কিভাবে বলছেন, দন্তে তৃণধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। শ্রী গৌরহরির ভজনা করো, হরিনাম কীর্তন করো, মহাপ্রভু সংকীর্তন যজ্ঞে যোগদান করো, তাহলে এবার সেই মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। তুমি যদি হরিনাম করো তাহলে আমি তোমার কৃতদাস হয়ে থাকবো। এইভাবে ভগবান এসে জীবের কাছে চুক্তি করছে, জীবকে অনুরোধ করছেন যে তুমি কৃষ্ণ নাম করো এবং সেই মূল্য দিয়ে তুমি আমাকে কিনে নাও। এইভাবে কখন ভগবান কৃপা করেছেন কি না, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়ে তিনি যে কৃপা করেছেন সেই কৃপা দুর্লভ, সেইভাবে তিনি পূর্বে কখনো কৃপা করেন, তাই তিনি হচ্ছেন মহাবদান্য, কৃপার মূর্ত প্রকাশ। এবং জীব উদ্ধারের জন্য ভগবান এইভাবে কখনো আর আসেন, অন্যান্য অবতারে ভগবান এসেছেন অসুরদের দমন করার জন্য অস্ত্র ধারণ করে, পরিত্রাণায় সাধু নাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। কিন্তু সেই যে পরিত্রাণায় সাধু নাম আর বিনাশায় চ দুষ্কৃতাম, এই যে বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের অসুরদের বিনাশ করার জন্য তিনি অস্ত্র নিয়ে এসেছেন অন্যান্য অবতারে, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি যখন এলেন তিনি কোনো অস্ত্র ধারণ করলেন। তার অস্ত্র কি? তার এই অবতারে তার অস্ত্র হচ্ছে প্রেম। সেই কৃষ্ণ প্রেম দান করে তিনি অসুরদের